স্টুডেন্ট সেই রাজর্ষি যযাতির কথা শ্রবণ করেছি। আমরা তাঁরই বংশে আরো যে যে মহাত্মা এবং রাজর্ষি বৃন্দ জন্মগ্রহণ করেছিলেন তৎসমুদায় আস্বাদন করতে চলেছে। অতি সুন্দর সুন্দর বিষয় এখানে রয়েছে। জনমেজয় মহারাজ তিনি বললেন, হে ভগবান বৈশম্পায়ন ঋষিকে, আপনি যে আমাদের এই পুরুবংশের বর্ণনা করলেন, আমি জানি সেই বংশে সকলেই কুল মান শীল বা সন্তানগণ প্রাপ্ত হয়ে তারা অনেক পরাক্রম প্রদর্শন করিয়ে তারা ইহলোক থেকে বিদায় নিয়েছেন, তা আপনি কৃপা করে আমাদের এই পুরুবংশের যথাযথ বর্ণন করুন। বলছেন, হে রাজন, তাহলে আমি আমার গুরুদেব মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হতে যা শ্রবণ করেছি আমি তোমাকে তদ্বৎ শ্রবণ করাতে চলেছি। যে দেখো, দক্ষ থেকে অদিতি, দিতি এবং বিবস্বান, বিবস্বান থেকে মনু, মনু থেকে ইলা, ইলা থেকে এই পুরুরবা, আর এই পুরুরবা থেকে আয়ু, আয়ু থেকে নহুষ, আর এই নহুষ থেকে যযাতির জন্ম। তা সেই যযাতির কথা আমরা সুন্দররূপে গতদিন শ্রবণ করেছি। এই যযাতির দুই স্ত্রী ছিল দেবযানী এবং শর্মিষ্ঠা। তা দেবযানীর পুত্রদ্বয় বসু ও তুর্বসু, আর সেই দৈত্যেন্দ্র পুত্রীর গর্ভে যে তিনজন পুত্রের জন্ম হয়েছিল তাও আমরা বিস্তৃতভাবে গতদিন আস্বাদন করেছি। আজ আরও তাদের কথা বর্ণনা করছেন, যে সেই শর্মিষ্ঠার তিন পুত্র দ্রুহু, অনু এবং পুরু। তাই এই পুরু, তিনি শশাভরা পৃথিবীর সম্রাট হয়েছিলেন, তিনি মহাপরাক্রমশালী ছিলেন এবং সমস্ত প্রজাগণকে সুখী রেখেছিলেন। অন্তিমে তিনটি অশ্বমেধ যজ্ঞ তিনি সুসম্পন্ন করেছিলেন। হে জনমেজয়, তিনি একটি বিশ্বজিৎ যজ্ঞও করেন, আর এই জনমেজয়ের তারই বংশে বিশ্বজিৎ যজ্ঞ করেন। এই বংশেই তোমার নামে নাম আরেকজন জনমেজয় ছিল, তারও জন্ম হয় তাদের পরম্পরাক্রমে। তার স্ত্রীর নাম অনন্তা, তার পুত্র প্রচিত্যান, আর প্রচিত্যানের স্ত্রী ছিলেন অশ্মকী, তার থেকে সংজাতির জন্ম হয়। আর এই সংজাতির পত্নী বরাঙ্গী, বরাঙ্গী থেকে অহংজাতি নামক পুত্রের উৎপন্ন হয়। আর অহংজাতি থেকে পত্নী ছিল তার ভানুমতী, তার পুত্র সার্বভৌম, সার্বভৌমের পত্নী সুনন্দা, তার গর্ভে জন্ম হয় জয়ৎসেনের। এই জয়ৎসেনের বিবাহ হয় শুশ্রবার সঙ্গে, তার পুত্র অবাচীন। এই অবাচীনের পত্নী মর্যাদার পুত্র হল অরিহ, আর অরিহের পত্নী খলওয়ালি, ইত্যাদি তিনি পরম্পরাক্রমে সকলের নাম বর্ণন করেছেন। করতে করতে তিনি বলছেন যে এই বংশে ইলিনের জন্ম হয়, আর এই ইলিনের পত্নী রথন্তরীর গর্ভে দুষ্যন্ত আদি পাঁচ পুত্র জন্মায়। আর দুষ্যন্তের পত্নী হচ্ছেন শকুন্তলার পুত্র ভরত, যাও আমরা গত দু চার দিন পূর্বেই শ্রবণ করেছি। আর ভরতের পত্নী সুনন্দার গর্ভে ভূমন্যু জন্ম নেয়। এই ভূমন্যুর পত্নী বিজয়ার পুত্রী হল সুহত্র, আর এই সুহত্র সবর্ণাকে বিবাহ করায় তার পুত্র হস্তি জন্মগ্রহণ করে, আর তিনি হস্তিনাপুর স্থাপন করেছিলেন। হস্তির পত্নী যশোধরার গর্ভে বিকুণ্ঠন এবং বিকণ্ঠনের পত্নী সুদেবা থেকে অজমীর জন্ম নেয়। অজমীরের নানা অনেকগুলি পত্নী ছিল, তাদের তার সর্বমোট অজমীরের পুত্র হচ্ছে 124 জন। আর এক একজন করে এক এক বংশের প্রবর্তক হন, তার সকলের মানে সম্পূর্ণ বিস্তারিত বর্ণন করা অসম্ভব। আর এইভাবে তিনি বর্ণন করতে করতে বলছেন যে এই বংশেই প্রতীপের জন্ম হয়। এই প্রতীপের পত্নী হচ্ছে সুনন্দার গর্ভে তিনি তিন পুত্র জন্মগ্রহণ করে, দেবাপী, শান্তনু ও বাল্মিক, যে শান্তনুর কথা আমরা বিশদরূপে অদ্যদিন শ্রবণ করব। তাই দেবাপী বাল্যকালেই তপস্যা করে তিনি চলে যান, শান্তনু হলেন রাজা। তা তিনি কোনো বৃদ্ধ লোককে হাত দিয়ে যদি স্পর্শ করতেন তাহলে সেই বৃদ্ধ ব্যক্তিটি যুবক হয়ে যেত এবং সে সুখী হতো, সেই জন্যই তার নাম হয়েছিল শান্তনু। আর ভাগীরথী গঙ্গার সঙ্গে শান্তনুর বিবাহ হয়েছিল। দেবব্রত নামে তার যে পুত্র জন্মায় তিনি পরবর্তীকালে ভীষ্ম নামে প্রসিদ্ধ হন। আর পিতার প্রসন্নতার জন্য তিনি সত্যবতীর সঙ্গে তার পিতা শান্তনীর বিবাহ নিজে স্বয়ং করিয়ে দেন। আর সত্যবতীর গর্ভে বিচিত্রবীর্য চিত্রাঙ্গদ নামে দুই পুত্র জন্মায়। এই চিত্রাঙ্গদ অল্প বয়সেই গন্ধর্ব রাজের সঙ্গে যুদ্ধ করতে করতে সেই কুরুক্ষেত্রে নিহত হয়। আর বিচিত্রবীর্য খুব বালক, তখন সে রাজা হল। তার আবার দুই পত্নী ছিলেন, অম্বিকা আর অম্বালিকা। অপুত্রক অবস্থায় এই বিচিত্রবীর্য তিনি মারা যান, কোনো সন্তানাদি উৎপন্ন করার পূর্বেই তিনি মারা যান। তার মাতা সত্যবতী ভাবলেন যে রাজা দুষ্যন্তের বংশ বোধহয় লোপ হয়ে যাচ্ছে। এই অবস্থায় তিনি প্রথমে ভীষ্মকে বলেছিলেন, তিনি রাজি হলেন না। পরে তারই পুত্র ব্যাসদেব তাকে আনয়ন করলেন এবং বললেন, দেখো তোমার ভ্রাতা বিচিত্রবীর্য সন্তানহীন অবস্থায় পরলোক গমন করেছে, অতএব তুমি তার বংশ রক্ষা করো। তা বেদব্যাস মাতৃ আজ্ঞায় অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং অম্বালিকার গর্ভে পাণ্ডু, এবং তৃতীয়বার তিনি যখন সেই সংসর্গ করতে যান তখন দাসীর গর্ভে বিদুরের জন্ম হল। ব্যাসদেবের বরে ধৃতরাষ্ট্রের 100 পুত্র জন্মগ্রহণ করে, তার মধ্যে 4 প্রধান, দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ ও চিত্রসেন। আর পাণ্ডুর পত্নী কুন্তীর গর্ভে 3 পুত্র জন্মায়, যুধিষ্ঠির, ভীমসেন আর অর্জুন। আর তার দ্বিতীয় পত্নী ছিলেন মাদ্রি, মাদ্রির গর্ভে 2 পুত্র, নকুল ও সহদেব। আর দ্রুপদ রাজকন্যার দ্রৌপদীর সঙ্গে পাণ্ডুর 5 পুত্রের বিবাহ হয়, তা থেকে 5 সন্তান উৎপন্ন হয়, প্রতিবিন্ধ, শ্রুতসোম, শ্রুতকীর্তি, শতানিক এবং শ্রুতকর্মা নামে তার 5 পুত্র হয়। এছাড়াও যুধিষ্ঠিরের আর এক পত্নী ছিল, তার নাম হচ্ছে দেবিকা, তার গর্ভে যৌধেয় জন্মায়। ভীমসেনের পত্নী কাশী রাজকন্যা বলন্ধরার গর্ভে স্বর্গক নামক এক পুত্র জন্মায়। আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রাকে উদ্বাহ করলেন এবং তার গর্ভে অভিমন্যু জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত গুণবান ও শ্রীকৃষ্ণের অতি প্রিয় পাত্র ছিলেন। আর নকুলের পত্নী করেণুমতির গর্ভে নিরামিত্র ও সহদেবের পত্নী বিজয়ের গর্ভে সুহত্র জন্মগ্রহণ করেন। আর ভীমসেনের আর এক স্ত্রী ছিল হিড়িম্বা, তা এই হিড়িম্বার গর্ভে ঘটোৎকচের জন্ম হল। আর পাণ্ডবদের এইভাবে মোট 11 জন পুত্র জন্মেছিল, কিন্তু বংশবৃদ্ধি হয়েছিল শুধু অভিমন্যুর দ্বারাই। এছাড়া অর্জুনের আরও 2 পুত্র ছিল, উলুপির গর্ভে ইড়াবান ও চিত্রাঙ্গদার গর্ভে বহুরুবাহন। এরা দুজন তাদের মাতাদের সঙ্গে, মাতামহের সঙ্গেই তারা থাকতেন এবং তাদের উত্তর তারাই পরে সেখানকার উত্তরাদি হয় মাতুল কুলে। আর বিরাট রাজকন্যা উত্তরার সঙ্গে অভিমন্যুর বিবাহ হয়েছিল, তার গর্ভে 1 মৃত সন্তান জন্ম নেয়, মৃতপ্রায়। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কৃপা করে তাকে প্রাণ ফিরিয়ে দেন। আর অশ্বত্থামার অস্ত্রে তার মৃত্যু ঘটেছিল, সেটাও ক্রমে ক্রমে বিস্তারিত বর্ণন করবেন, এখন দিকদর্শন করাচ্ছেন। আর কুরুবংশ পরীক্ষীণ হওয়াতে তার জন্ম, তাই তিনি পরীক্ষিত নামে প্রসিদ্ধ। আর পরীক্ষিতের পত্নী মাদ্রবতীর পুত্র হলেন আপনি, মানে জন্মেজয়কে বলছেন। আর আপনার বহুষ্টমা নামক পত্নীর গর্ভে দুই পুত্র জন্মগ্রহণ করে। এবার মানে বৈশম্পায়ন ঋষি মানে সাক্ষাতে জনমেজয়কে এই কথা বলছেন, তা আপনার শতানিক এবং শঙ্কুকর্ণ, আর শতানিকের এক পুত্র অশ্বমেধ দত্ত। আপনার জানবার আগ্রহে আমি পূর্বপুরুষের বর্ণনা করলাম আপনার পর্যন্ত। হে রাজন, হে জনমেজয়, এই ইক্ষাকু বংশে মহাবিশ নামে এক রাজা ছিলেন। তিনি অত্যন্ত সত্যনিষ্ঠ এবং পরাক্রমশালী ছিলেন। তিনি অনেক অশ্বমেধ যজ্ঞাদি করেন, রাজসূয় যজ্ঞাদি করে অন্তিম সময়ে স্বর্গপ্রাপ্তি করেন। একদিন বহু দেবতা এবং মহাবিশ্বসহ সকল রাজর্ষি ব্রহ্মচরণে উপস্থিত হয়েছে। সেখানে একটি সভা ছিল, তা সেখানে সেমত সময় ধবল শাড়ি পরিহিতা, সেখানে গঙ্গা দেবীও ছিলেন। তা হঠাৎ কি হলো, এমনভাবে বায়ু প্রবাহিত হলো, সেই বায়ু সেই গঙ্গা দেবীর যে বস্ত্রাঞ্চল তা সরিয়ে দিল। সমস্ত তত্রত্ব যারা যারা ছিল সকলে মানে লজ্জিত হয়ে চক্ষু অন্যদিকে সরিয়ে নিল, কিন্তু সেখানে এই মহাবিষ নিঃশঙ্ক হয়ে তা দেখতে লাগল। এবারে ব্রহ্মাজি তা লক্ষ্য করলেন এবং বললেন, মহাবিষ তুমি এবার পৃথিবীতে যাও। অভিশাপ দিলেন, যে গঙ্গার দিকে তুমি তাকিয়ে আছো সে তোমার অপ্রিয় কাজ করবে, তুমি তার উপর যখন ক্রোধান্বিত হবে তখন তুমি সেই সাপ থেকে মুক্তি পাবে। আর মহাবিশ ব্রহ্মার নির্দেশে নির্দেশ শিরোধার্য করে ঠিক করলেন যে তিনি পূর্ববংশের রাজা প্রতীকের পুত্র রূপে জন্মাবেন। তা গঙ্গা দেবী সেখান থেকে ফিরে আসার পথে বসুদের সঙ্গে তার সাক্ষাৎ হল, এই অষ্টবসু বলা হয়েছে। তা তারা আবার বশিষ্ঠের সাপে স্ত্রীহীন হয়ে গেছে। তা বলছেন, দেখো আমাকেও তো মরতে যেতে হবে, তা তোমরাই আমার পুত্র রূপে জন্ম নিও। তা সেই অষ্টবসুর মধ্যে সপ্তবসু তারা বলছে যে, তাহলে মাতা আমাদের একটা অনুরোধ আছে, আমরা ওই নরকে গিয়ে কষ্ট সহ্য করতে পারবো না, তা আমরা তোমার পুত্র রূপে জন্ম নিলে আমাদের না তুমি কৃপা করে ডুবিয়ে মেরে দিও, তাহলে সঙ্গে সঙ্গেই আমরা সেই ঋষি সাপ থেকে, বশিষ্ঠ কর্তৃক যে আমরা শাপিত হয়েছি তা থেকে অল্প সময়ের মধ্যেই আমরা পুনরায় স্বর্গে চলে আসব। বলছেন, ঠিক আছে আমি তোমাদের সুখের জন্য তাই করব। এবারে ক্রমে ক্রমে সমস্ত কিছুই হলো, সেখানে শান্তনুর জন্ম হলো। এই শান্তনুই হচ্ছে সেই রাজা মহাবিশ, সেই স্বর্গের মহাবিশ, তিনি শান্তনু রূপে অভিসম্পদ প্রাপ্ত হয়ে জন্ম নিলেন এই লোকে। এই শান্তনু তিনি এমনই ছিলেন যে কাউকে যদি স্পর্শ করতেন তাহলে সে যৌবনত্ব প্রাপ্ত হতেন, আর তার সুখ হতো। এই শান্তনুর আরেক নাম হচ্ছে প্রতিম। এবারে রাজর্ষি শান্তনু একবার শিকার করতে করতে সে গঙ্গার তীরে গেল। তা গঙ্গার তীরে সেখানে দেখছেন যে অতি পরমা সুন্দরী লক্ষ্মী সদৃশা এক নারীকে দেখতে পেলেন, তার সঙ্গে তার একে অপরের মধ্যে তাদের পছন্দ হলো। এবারে শান্তনু তার পরিচয় জিজ্ঞাসা করে বললেন যে তুমি আমাকে পতিরূপে স্বীকার করো। সেই দিব্য নারী বললেন, রাজন আমি আপনার রানী হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলছেন, কি শর্ত? বলছেন, আমার বিরুদ্ধ কোনো কথা বললে আমি কিন্তু সেদিন আর তোমার সঙ্গে থাকব না, আমি তোমার সঙ্গ ছেড়ে চলে যাব। বলছেন, ঠিক আছে তাই হবে। বিবাহ হলো যথাসময়ে, বহুদিন অতিবাহিত হলো এবং রাজা শান্তনু এমন সুন্দরভাবে তার সঙ্গে দিনাতিপাত করেছিল যে অত বছর চলে গেছে তা তিনি বুঝতে পারলেন না। এবারে ক্রমে ক্রমে রাজর্ষি শান্তনু গঙ্গাদেবীর শীল সদাচার রূপ সৌন্দর্য উদারতা দেখে তার প্রতি দৈনন্দিন আকৃষ্ট হতেই থাকলো। কিন্তু তার এক দুঃখ, যতবার তার পুত্র সন্তান হয় গঙ্গা দেবী সেটাকে নিয়ে গঙ্গায় ডুবিয়ে রেখে আসে, আর সেখান থেকেই তারা স্বর্গে চলে যায় সাপ মুক্ত হয়ে। এই কথা শান্তনু জানে না। এইভাবে সাতবার সাতটি পুত্রকে গঙ্গায় ডুবিয়ে দিল, কিন্তু সে ভয়ে কিছু বলে না। যদি কিছু বলি তাহলে সে তাকে ছেড়ে চলে যাবে। এবারে গঙ্গা দেবীর অষ্টম গর্ভের পুত্র সে জন্মগ্রহণ করল, তাকে নিয়ে সে গঙ্গার দিকে যাচ্ছে। যখন যাচ্ছে তখন আর সহ্য হলো না, তখন শান্তনু বলছে, আহা দেখো এই স্ত্রীগণ কেমন নিষ্ঠুর গো, তুমি আমার সাতটি পুত্রকে এইভাবে জলে ডুবিয়ে মেরে ফেলেছ, এই পুত্রটিকে কমপক্ষে আমাকে দাও। তুমি কে গো, কার কন্যা, কেন এই শিশুদের হত্যা করছ, আরে পুত্রাগ্নি, এ তো মহাপাপ। গঙ্গাদেবী বললেন, ওহে পুত্র অভিলাষী, ঠিক আছে, তোমার এই প্রিয় পুত্রকে আমি আর হত্যা করব না, শর্ত অনুযায়ী আমি আর এখানে থাকতে পারি না। আর তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করছো, আমি জন্মকন্যা জাহ্নবী, বড় বড় মহর্ষিরা আমার সেবা করেন, দেবতাদের কার্যসিদ্ধির জন্যই আমি এই লোকে এসেছি এবং তোমার পত্নিত্ব স্বীকার করেছি। আমার এই যে অষ্টম পুত্র তুমি দেখতে পাচ্ছ, এ হচ্ছে অষ্টবসু, এ সেই স্বর্গলোক থেকে এখানে এসেছে, বশিষ্ঠের সাপেই তাদের এই মনুষ্য হয়ে জন্মাতে হয়েছে। এই পৃথিবীতে এদের বা তোমার মতো পিতা এবং আমার মতো মাতা পাওয়া সম্ভব ছিল না, তাই তারা সেই সাপ মুক্ত হতে এই লোকে জন্মগ্রহণ করেছে তোমাকে আর আমাকে লক্ষ্য করে। বসুদেব, পিতা হওয়ায় তুমি অক্ষয় ধাম লাভ করবে, এই যে বসুগণ তোমার, বসুদেব মানে বসুগণ তোমার, তোমাকে যে পিতা রূপে বা তোমাকে উদ্দেশ্য করে এই লোকে জন্ম নিয়েছে এতে তুমিও ধন্য। এই বলে তিনি বলছেন যে আমি এদের অতি শীঘ্র মুক্ত করে দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম, তাই আমি এই নিষ্ঠুর কর্ম করেছি তাদের সুখের জন্য, তাদের মঙ্গলের জন্য, তাদের সেই সাপ থেকে মুক্ত হওয়ার এটাই ছিল সরল এবং সহজ উপায়। তা এরা অভিশাপ মুক্ত হয়েছেন, আমিও স্বর্গে ফিরে চললাম, এই পুত্র অষ্টমংশ, তুমি একে পালন করো বলে তিনি যখন চলে যেতে চাচ্ছেন তখন শান্তনু বলছেন, হে দেবী, তুমি তো চলেই যাবে কথা অনুযায়ী, কিন্তু এই বশিষ্ঠ ঋষি কে, তিনি কেন এই অষ্টবসুদের অভিশাপ প্রদান করেছিলেন, আর এই শিশুটি এমন কি কাজ করেছে যার জন্য ও এই পৃথিবীতে থাকবে, আর এই বসুদের মনুষ্য জন্ম হলো কেন, আমাকে ঠিক ঠিক করে বলো। গঙ্গাদেবী বলছেন, দেখো বিশ্ববিখ্যাত বশিষ্ঠ মুনি তিনি হচ্ছেন বরুণদেবের পুত্র, তা একবার তিনি সুমেরু পর্বতের পশ্চিম পাশে একটি সুন্দর উপবনের মধ্যে তার একটি আশ্রম ছিল, সেই আশ্রম ছিল এত সুন্দর যে দেব দানব মনুষ্য বা অন্যান্য ঋষিবৃন্দ সেখানে গেলেই তাদের মনের ভাব সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেত, এমনকি দানবগণ যাদের আসুরিক স্বভাব তারা গেলেও সেখানে সাধুর ন্যায় আচরণ করত। তা একবার এই অষ্টবসুগণ তারা নিজ নিজ পত্নীদের নিয়ে সেই আশ্রমে প্রবিষ্ট হলো ভ্রমণ করতে করতে, সেখানে গিয়ে তারা গিয়ে দেখলো কি যে বসুপত্নীর দৃষ্টি সর্বকামনা পূরণকারী নন্দিনীর উপরে পড়ল। নন্দিনী মানে এই কামধেনুর বৎস নন্দিনী, তার উপরে পড়ল, কারণ সেই যে নন্দিনী সে তো মানে একেবারে কামধেনুবধ, যা কিছু চাইবে সব কিছু দেবে, এবং তার দুগ্ধ কেউ যদি পান করে তাহলে সে 1000 বছর পরমায়ু বর্ধিত হয় এবং শক্তিসম্পন্ন হয়ে যায়, তার দুগ্ধ পান করলে রোগ শোক জরা সব কিছু চলে যায়। তাই এই অষ্টবসুর মধ্যে যিনি সর্বকনিষ্ঠ তার নাম হচ্ছে দৌ, তা এই দৌয়ের স্ত্রী সে এই গাভীর প্রশংসা শুনে সে বলছে যে দেখো, তুমি না আমাকে এই নন্দিনীকে আমাকে দাও, আমি আমার এক সখীকে উপহার দেব। এখন ঋষি নেই, চলো এই ফাঁকে অপহরণ করে নিয়ে চলে যাই। তাতে অন্যান্য সপ্ত বসুগণ তারাও বললেন, হ্যাঁ এটা তো ভালো জিনিস, ঋষি নেই, নিয়ে চল। এবারে তারা সেই নন্দিনী গাভীকে চুরি করে নিয়ে চলে গেল। বশিষ্ঠ মুনি, তিনি অত্যন্ত তেজস্বী, তিনি সমস্ত জায়গায় আশ্রমের আশেপাশে বনে অন্বেষণ করে কোথাও পেলেন না। না পেয়ে তিনি তখন অন্তর্দৃষ্টি দিয়ে ধ্যানযোগ অবলম্বন করে দেখতে পেলেন যে সেই অষ্টবসুর মধ্যে যে দৌ নামক যে বসু, সে তার স্ত্রীর কথায় তাকে হরণ করেছে, আমার নন্দিনীকে নিয়ে চলে গেছে। তিনি যখন অভিসম্পাদ দেবেন, তার প্রভাব জানতে পেরে এই অষ্টবসুগণ তারা সেখানে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তিনি অভিসম্পাদ দিচ্ছেন যে দেখো, আমি তোমাদের অভিসম্পাদ দিচ্ছি, তোমরা এই দেবলোক থেকে চ্যুত হয়ে তোমরা মরতে গিয়ে মনুষ্য হও। অন্যান্য যে সপ্ত বসুগণ ছিল তারা স্তবস্তুতি করলেন যে প্রভু, আমরা তো চুরি করিনি, আমরা না হলে একটু মাথা নাড়িয়েছিলাম, কিন্তু আমাদের তেমন কোনো দোষ নেই। বলছেন ঠিক আছে, এক এক বছর তোমাদের কষ্ট হবে, মানে ওই মাতৃগর্ভে যে 10 মাস ওইটাকে 1 বছর বলা হয়েছে, তা তোমরা ওই 1 বছর তোমাদের কষ্ট ভোগ হবে, কিন্তু এই যে দৌ মানে ভীষ্মদেব, তিনি ভীষ্ম হয়ে আসবেন, এ তো তার স্ত্রীর কথায় আমার নন্দিনীকে অপহরণ করেছে, এ বহুকাল পর্যন্ত সেখানে থাকবে এবং সমস্ত যুদ্ধ দুঃখ অন্যায় অত্যাচার সে সম্মুখে দেখতে পাবে, এটাই তার শাস্তি। এবারে গঙ্গাদেবী বলছেন শান্তনুকে, তোমার এই পুত্র হচ্ছে অষ্টবসুর মধ্যে কনিষ্ঠ, এ হচ্ছে দৌ নামক বসু, তুমি একে পালন করো এবং এই বসুর মর্তলোকে কোনো সন্তান হবে না। ঋষি অভিসম্পাদ দিয়েছিলেন, পিতার প্রসন্নতার জন্য সে কখনো স্ত্রীলোকে আসক্ত হবে না। বশিষ্ঠের কথা শুনে সকলে আমার কাছে এসে অনুরোধ করেন যাতে তারা জন্মালেই আমি তাদের একে একে জলে বিসর্জন দিই, আমি সেই সমস্তই করেছি। এই শিশুটি সে বহুকাল এই পৃথিবীতে ধর্ম যাজন করে এবং অনেক শোক দুঃখ অন্যায় অত্যাচার সম্মুখে দেখেও সে জীবিত থাকতে হবে সেই ঋষির অভিসম্পাদের কারণের জন্য। এই বলে দেখতে দেখতে গঙ্গাদেবী করলেন কি, সেই যে শিশুটি তাকে নিয়ে সেখান থেকে অন্তরিত হয়ে গেলেন। তারপরে হে জন্মেজয়, রাজা শান্তনু ছিল অত্যন্ত মেধাবী, ধর্মাত্মা এবং সত্যনিষ্ঠ, অনেক বড় বড় দেবর্ষি এবং রাজর্ষিগণ তার সাক্ষাৎ করতে আসতেন, আর ইন্দ্রিয় নিগ্রহ দান ক্ষমা জ্ঞান সংকোচ ধৈর্য এবং তেজ স্বাভাবিকভাবেই তার মধ্যে বিদ্যমান ছিল, তিনি ধর্মনীতি ও অর্থনীতিতে নিপুণ ছিলেন। এইভাবে তিনি মনোদুঃখে এই গঙ্গাদেবী চলে যাওয়ার দরুন শান্তনু পাগলের মতন এদিক সেদিক ভ্রমণ করত, যখন একেবারেই ভালো না লাগত তখন যেখানে সেই গঙ্গাদেবীকে প্রাপ্ত হয়েছিলেন তিনি সেখানে গিয়েই মানে তাকিয়ে থাকতেন গঙ্গার দিকে। এবারে একদিন ঠিক তাই হল, প্রায়ই হয় এরকম, গঙ্গার নিকটে গিয়ে তিনি গঙ্গার দিকে তাকিয়ে যখন দেখছেন তখন দেখছেন গঙ্গার ধারা একেবারে শুকিয়ে গেছে, গঙ্গার যে কলরব তা নেই, সাধারণভাবেই চলছে। তিনি যখন চিন্তা করছেন একই, তখন খানিকটা দূরে গিয়ে দেখলেন যে এক যুবক বিশাল বল তার বলিষ্ঠ, সে মানে অলৌকিক বিদ্যা সকল প্রয়োগ করে মানে পরীক্ষা করছে, মানে তারই কনিষ্ঠ পুত্র, সে করছে কি বাম দ্বারা মানে বাঁধ সৃষ্টি করে দিচ্ছে, জল আর এদিক ওদিক যেতে না পারার জন্য গঙ্গা ক্ষীণ দেখাচ্ছে। এবারে যখনই শান্তনু সেখানে গেল তখন সেই অলৌকিক বালক সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর সে বলছে, কে তুমি, হে বীর কে তুমি, আমাকে বলো তুমি কে এবং কোথার থেকেই বা এসেছ। এর মধ্যে সেই গঙ্গা দেবী তিনি নিজের বাম হস্ত দিয়ে সে পুত্রের দক্ষিণ হস্ত ধারণ করে সেই গঙ্গার জলের থেকে উপরে উঠে আসছেন। মহারাজ শান্তনু তাকে দেখে একবারে মুগ্ধ হয়ে গেলেন, কিন্তু সেই যে নিজ পুত্র তাকে দেখে সে চিনতেই পারছে না। যখন চিনতে না পারছে তখন শান্তনু গঙ্গাদেবীকে বললেন যে এই কুমার কে, তাকে আরেকবার আমাকে দেখাও। তখন সেই আঁচল থেকে যখন বাইরে আসছে তখন তাকে দেখে বলছেন যে এই কুমার, সে যখন জন্মগ্রহণ করেছিল তখনই তুমি একে দেখেছিলে, এখন আমি একে অনেক বড় করেছি, আর আমি তাকে এখন স্বহস্তে তোমাকে সমর্পণ করতে চাই। কুমারের অনুপম সৌন্দর্য দিব্য বসনভূষণ দেখে রাজা তাকে চিনতেই পারল না। গঙ্গাদেবী তখন তাকে বললেন, মহারাজ এ তো আমি বললাম যে আপনারই পুত্র, যে আমার গর্ভে জন্মগ্রহণ করেছিল সেই, আপনি একে এখন গ্রহণ করে আপনার রাজধানীতে নিয়ে যান। এই পুত্র বশিষ্ঠ ঋষির কাছে সমস্ত বেদ অধ্যয়ন করেছে এবং অস্ত্র শিক্ষাও সুসম্পন্ন করেছে, আর এই শ্রেষ্ঠ ধনুর্ধর যুদ্ধে দেবরাজ ইন্দ্রের সমকক্ষ, আর দেবতা এবং অসুর সকলেই এই বালককে সম্মান করবে, আর দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতি যা কিছু জানেন এই বালকের মধ্যে সেই জ্ঞান সম্পূর্ণরূপে বিদ্যমান, মানে সে প্রাপ্ত হয়েছে। স্বয়ং পরশুরাম তিনি তার থেকেই সমস্ত শস্ত্র সে প্রাপ্ত হয়েছে, কিন্তু সে পরশুরামের থেকেও মানে কোনো অংশে ন্যূন নয়। আপনি এই ধর্মনিপুণ ধনুর্ধর বীরকে রাজধানীতে নিয়ে যান। আর রাজর্ষি শান্তনু পুত্রকে রাজধানীতে নিয়ে এসে অত্যন্ত সুখী বোধ মনে করতে থাকলেন। বহুদিন পর্যন্ত, প্রায় 36 বছর পর্যন্ত তিনি এইভাবে একাকী ছিলেন। তার পত্নী নেই, পুত্র নেই, কেবল শোকে কাতর হয়ে তিনি ইতস্তত ভ্রমণ করতেন পাগলের মতন। এবারে তার সেই যুবক পুত্রকে প্রাপ্ত হয়ে আনন্দের আর সীমা নেই। তিনি অতি সুন্দর সময় দেখে তাকে যুবরাজ পদে আসীন করলেন। সকলেই খুশি, এই পুত্রের ব্যবহার দেখে সকলে এত খুশি যা আর বলার নয়। সমস্ত প্রজাগণ তার প্রশংসা করতে থাকল, তার সুন্দর ব্যবহার, সুন্দর আচার, সুন্দর নিয়ম এবং সাধু ব্রাহ্মণগণদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, প্রজাগণের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তিনি তৎসমুদায় যথাবত রূপে পালন করে চলেছিলেন। একবার একদিন কি হয়েছে, এই শান্তনু তিনি গঙ্গার কাছে গিয়েছেন, প্রায় যান যখন মনটি খারাপ হয়ে ওঠে। পত্নীহীন জীবন, যারা সংসারী তাদের জন্য পত্নীর বিশেষ প্রয়োজন। তা একবার তিনি উদ্বিগ্ন চিত্তে গঙ্গার তীরে যখন গিয়েছেন, গিয়ে দেখছেন এক অলৌকিক সৌরভ বেরোচ্ছে, অতি সুন্দর গন্ধ ভেসে আসছে। তা যখন গন্ধ ভেসে আসছে তিনি সেদিকেই চলেছেন, গিয়ে দেখছেন এক অতি পরমা সুন্দরী, যা মনে হচ্ছে যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী মানে রমা দেবী এসেছেন, তার অঙ্গের সৌরভ। তাকে দেখে তিনি বলছেন যে হে কল্যাণী, তুমি কার কন্যা, এখানে কি উদ্দেশ্যে এসেছো কন্যা। তার উত্তরে জবাব দিলেন যে আমি নিষাদ কন্যা, নিষাদ রাজের কন্যা। বলছেন না না, তা তো হতেই পারে না। তো বলছেন না, আমাকে তো তিনি পেয়েছেন, আমাকে পালন করেন, লালন করেন, তাহলে আমি তো তারই পুত্র হলাম, এবং আমি ধর্ম রক্ষার্থে মানে সকলকে পারাপার করি নৌকা নিয়ে। এবারে তার রূপ গুণে কথায় মুগ্ধ হয়ে সে কামাসক্ত হয়ে তাকে বললেন যে আমি আপনাকে ধর্মপত্নী রূপে গ্রহণ করতে চাই। ইনি হচ্ছেন সত্যবতী। এবারে বললেন ঠিক আছে, তাহলে আমি আমার পিতার সঙ্গে কথা বলি। বলছেন ঠিক আছে, আমি তোমার পিতার কাছে যাব। তখন সেই নিশাদ রাজের কাছে গিয়ে বললেন যে আমি আপনার এই কন্যাকে বিবাহ করতে চাই। নিশাদ রাজ বললেন ঠিক আছে, আমিও তো চিন্তা করতাম যদিও আমার কুড়িয়ে পাওয়া এই পুত্রী আমি তাকে যে কাকে সমর্পণ করব এ নিয়ে আমি খুবই চিন্তাযুক্ত ছিলাম, কিন্তু হে মহারাজ আপনি তার স্বামী হওয়ার একমাত্র উপযুক্ত পাত্র এই পৃথিবীতে, আর দ্বিতীয় কাউকে আমি দেখতে পাই না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলছেন হে নিশাদ রাজ কি শর্ত আপনার, আপনি বলুন, যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে আমি তা পূরণ করার চেষ্টা করব। বলছেন দেখুন আমার এই কন্যার গর্ভে যে সন্তান উৎপন্ন হবে সেই আপনার রাজ্যের উত্তরাধিকারী, মানে সেই রাজা হবে। তিনি কিচ্ছু বললেন না, তিনি কামনাবশত অচেতনের ন্যায় হয়েছিল, সত্যবতী রূপ গুণে আকৃষ্ট চিত্ত হয়ে তিনি কিছু না বলে তিনি ফিরে আসলেন রাজধানীতে। রাজধানীতে এসে শুধু চিন্তা করতে থাকে সত্যবতীর। এবারে ধর্মাত্মা গঙ্গাপুত্র, সেই যে কনিষ্ঠ পুত্র, তিনি তো বুঝতে পারলেন যে কে, কেন চিন্তা করছে আমার পিতা। তিনি অনেকক্ষণ অনেক কথা জিজ্ঞাসা করলেন, বলছেন দেখুন আপনি তো চিন্তায় মগ্ন হয়ে গেছেন, কোথাও ঘোড়ায় করে গমনাগমনও করেন না, আপনার স্বাস্থ্য খারাপ হয়ে আসছে, দুর্বল হয়ে যাচ্ছে, বলুন আমি তো আপনার পুত্র, আপনি আমাকে বলুন যে আপনি কি জন্য দুঃখিত। বলছেন হে পুত্র আমি কি বলি, এই বংশে তুমি ব্যতিরেকে আর কোনো সন্তান জীবিত নেই, তা দেখো মৃত্যুর কবল থেকে কেউ কখনো দূরে সরে যেতে পারে না, সেই মৃত্যুকে কেউ জয় করতে পারে না, তা আমি ভগবানের কাছে প্রার্থনা করি এমন যাতে না হয়, তথাপি যদি তোমার কোনো ক্ষতি হয় তখন আমার এই বংশ চলবে কি করে, তাই আমি দ্বিতীয়বার বিবাহ করার ইচ্ছা না থাকলেও আমি বিবাহ করতে চাই। তখন শান্তনুর কথা শুনে দেবব্রত চিন্তা করল যে তাই তো, পিতার অভিপ্রায় বুঝতে পারল। তিনি কিছু ক্ষত্রিয়গণকে নিয়ে গেলেন যারা বয়স্ক, দাস রাজার কাছে, নিশাদ রাজের কাছে। সেখানে গিয়ে তিনি নিশাদ রাজকে বললেন যে হে নিশাদ রাজ আপনি বলুন, আপনার কন্যাকে যদি আমার পিতা বিবাহ করে তাহলে তাতে আপনার ক্ষতি কি। বলছেন না আমার ক্ষতি তো কিছু নেই, কিন্তু আমার শর্ত যে এই কন্যার গর্ভে যে সন্তানের জন্ম হবে সেই এই চক্রবর্তী সম্রাট হবে। বলছেন তাতে অসুবিধা কি আছে, সেই হবে, আমি তো যুবরাজ, তা আমি আমার পথকে এখনই ত্যাগ করছি, আমি প্রতিজ্ঞা করছি হে নিশাদ রাজ আমি শপথ নিয়ে প্রতিজ্ঞা করছি যে আপনার এই কন্যার গর্ভজাত সন্তানই চক্রবর্তী সম্রাট হবে, আমি প্রতিজ্ঞা করলাম। আমি এই সমস্ত ক্ষত্রিয় বর্গের সম্মুখে এবং অন্তরিক্ষে সমস্ত দেবতা যক্ষ রক্ষ সকলকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম যে আপনার কন্যার গর্ভজাত সন্তানই রাজা হবে। বলছেন ঠিক আছে, আমি আপনার কথায় মানে অবশ্যই বিশ্বাস করি, কারণ আপনি ধর্মাত্মা, অতএব আপনি আপনার কথা কখনো ফেরবদল হবে না, কিন্তু আপনার যে পুত্র উৎপন্ন হবে সেই সমস্ত পুত্রগণ বলবে কি আমার এই কন্যার গর্ভজাত সন্তানকে সরিয়ে দেবে, একে অপরের মধ্যে তারা যুদ্ধ আরম্ভ করবে, একে অপরের মধ্যে শত্রুতা আরম্ভ হবে, তাহলে আপনার বিষয়টা তো আমি বুঝে নিলাম, কিন্তু আপনার সন্তানদের জন্য কি করা যাবে, তারা তো যুদ্ধ করবে। তখন দেবব্রত বলছে হে নিশাদ রাজ আমি আপনাকে আরেকটি কথা বলছি, এই ক্ষত্রিয় গণ যে এখানে রয়েছেন, আমি সর্বসমক্ষে বলছি, হে ক্ষত্রিয়গণ, আমি প্রথমে আমার পিতার জন্য রাজ্য পরিত্যাগ করেছি, মানে আমার যে রাজ অধিকার সেটাকে আমি পরিত্যাগ করেছি। এখন আমি আবার দ্বিতীয়বার প্রতিজ্ঞা করছি, হে নিষাদরাজ, আজ থেকে আমি অখণ্ড ব্রহ্মচর্য পালন করব, আর সন্তান না হলেও তাতে আমার কোনো ক্ষতি নেই, কারণ আমি অক্ষয় ধাম লাভ করব। আমি এই প্রতিজ্ঞাও করলাম। এবারে নিষাদরাজের থেকে তিনি স্বয়ং তাকে রথে তুলে নিয়ে চলে আসছেন সত্যবতীকে। সমস্ত দেবতাগণ এবং সমস্ত ক্ষত্রিয়বৃন্দ বললেন, এ তো ভয়ঙ্কর, ভীষণ প্রতিজ্ঞা, অতএব এই ব্যক্তির নাম ভীষ্ম হোক। সেখান থেকেই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য এই মহাত্মার নাম হল ভীষ্মদেব। সমস্ত দেবগণ, ঋষিগণ, অপ্সরাগণ যখন এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন, তখন তার উপরে পুষ্প বর্ষণ করে তাকে মানে আশীর্বাদ প্রদান করলেন। এই দেবব্রতই ভীষ্মরূপে এই পৃথিবীতে লোকের কাছে পরিচিত হলেন। তিনি হস্তিনাপুরে সত্যবতীকে স্বয়ং নিয়ে এসে পিতার হস্তে সমর্পণ করলেন। আর ভীষ্মের এই দুষ্কর প্রতিজ্ঞার কথা শুনে রাজা শান্তনু তিনি অতীব খুশি হলেন। খুশি হয়ে বলছেন, হে পুত্র, হে আমার নিষ্পাপ পুত্র, আমি তোমাকে বর প্রদান করছি যে মৃত্যু কখনো তোমাকে কবলিত করতে পারবে না, তোমাকে গ্রাস করতে পারবে না। তুমি যদি ইচ্ছা করো যে মৃত্যু তোমাকে গ্রাস করুক, তাহলেই মৃত্যু এসে তোমাকে গ্রাস করবে। অতএব তুমি স্বাভাবিক রূপে কখনো মৃত্যুর মুখে পড়বে না, তোমার ইচ্ছা মৃত্যু এই বর আমি তোমাকে প্রদান করলাম। তখন তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী হলেন। হে জনমেজয়, রাজর্ষি শান্তনু পত্নী সত্যবতীর গর্ভে দুই পুত্রের জন্ম হয়, চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য। এই চিত্রাঙ্গদ তিনি রাজা হলেন জ্যেষ্ঠ পুত্র হিসাবে। এবারে তিনি সমস্ত মানব, রাক্ষস, দেবতা সকলকে পরাজিত করতে থাকলেন। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ তখন দেখল যে এই শান্তনুর পরাক্রম তো বেড়ে যাচ্ছে, তিনি তার সঙ্গে যুদ্ধ প্রার্থনা করলেন। এই কুরুক্ষেত্রের ময়দানেই যুদ্ধ আরম্ভ হয়েছিল। সেখানে 3 বছর ধরে সরস্বতী নদীর তীরে তাদের লড়াই যুদ্ধ চলতে থাকলো। 3 বছর দেখতে দেখতে সেই মায়াবী চিত্রাঙ্গদের হস্তে এই চিত্রাঙ্গদের মৃত্যু হল। এবারে যথাসময়ে তিনি ভীষ্মদেব অন্যান্য ব্রাহ্মণগণকে নিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া সুসম্পন্ন করলেন। আর তখন ভীষ্ম দেখলেন যে বিচিত্রবীর্য যৌবন প্রাপ্ত হননি, সেই অবস্থাতেই তিনি বিচিত্রবীর্যকে রাজা করলেন এবং নিজেই সব কিছু দেখাশোনা করতে থাকতেন। ক্রমে ক্রমে ভীষ্মদেব দেখলেন যে এই বিচিত্রবীর্য যৌবনে পদার্পণ করেছে। তখন সংবাদ পেয়ে একদিন তিনি কাশীরাজ তিন কন্যার স্বয়ম্বর সভায় গিয়ে উপস্থিত হলেন কাশীতে। এবারে কাশীতে যখন সেই স্বয়ম্বর সভাতে ভীষ্মদেব গিয়েছেন, সে তো বৃদ্ধ, চুল দাড়ি সাদা, দাড়ি প্রায় 1.5 হাত লম্বা, চুলগুলো বড় বড়, আর সমস্ত শরীরের চামড়াগুলো ঝুলছে। সেই অবস্থায় কেউ যদি স্বয়ম্বর সভায় যাওয়া মানে কি বিবাহ করার ইচ্ছা আছে? এই মনে করে সমস্ত রাজন্যবর্গ তারা উপহাস আরম্ভ করল, বলল, ওহো, এই সাধু তো প্রতিজ্ঞা করেছিল কোনোদিন বিবাহ করবে না, আর এখন আর মানে স্ত্রীর লোভ সামলাতে না পেরে এই বুড়ো বয়সে দাড়ি পাকিয়ে গায়ের চামড়াগুলো তো ঝুলছে, এই বয়সে এসছে এখন বিবাহ করতে। সকলে অট্টহাসি হাসছেন। তখন তিনি বলছেন যে, হে রাজন্যবর্গ, আমি তোমাদের সম্মুখে আমার ভ্রাতার জন্য মানে বিচিত্রবীর্যের জন্য এই 3 বালিকাকে আমি হরণ করে নিয়ে যাচ্ছি। তোমাদের যদি কারো সামর্থ্য থাকে, তোমরা তো আমাকে বুড়ো ইত্যাদি ইত্যাদি বাক্যে উপহাস করছো, তা আমি তোমাদের একজন একজন করে নয়, এই সমস্ত রাজন্যবর্গকে আমি মানে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য একসঙ্গে। দেখি তোমাদের মধ্যে কি পরাক্রম আছে। এবারে তিন কন্যাকে রথে বসিয়ে নিলেন। এবার তো ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। এখানে মহাভারতে বলছেন যে প্রায় সেই দেবাসুর সংগ্রামের মতো অবস্থা, কেউ তার সঙ্গে কোনো প্রকারেই পাচ্ছে না যুদ্ধে। দেখতে দেখতে সমস্ত রাজন্যবর্গকে সেখানেই প্রায় নিঃশেষ করে ফেললেন। ভীষ্ম এই যুদ্ধে সহস্র সহস্র ধনুক বাণ ধ্বজা কবচ এবং নরমুণ্ড কেটে তছনছ করে দিয়েছিলেন। এবারে তিনি রাজধানীতে এই কাশী নরেশের প্রথম কন্যা যে অম্বা, সে বলল যে আপনি যদি আমাকে অপহরণ না করতেন তাহলে আমি সেই শল্যরাজকেই পতিরূপে মেনে নিতাম। আমি আপনাকে বিবাহ করতে পারি, কিন্তু এই আপনার যে কনিষ্ঠ ভ্রাতা বিচিত্র বীর্য তাকে আমি কখনোই স্বামীর আসনে বসাতে পারবো না। অতএব সেই শল্যরাজকেই আমি পতি বলে মেনে নিয়েছি। তিনি ব্রাহ্মণগণের সঙ্গে এবং মাতা সত্যবতীর সঙ্গে পরামর্শ করে তাকে আদরের সঙ্গে সসম্মানে সৈন্য সেনাবাহিনীকে পাঠিয়ে তিনি পাঠিয়ে দিলেন। এর পরবর্তী বিষয় পরে বলবেন। আর অপরদিকে অম্বা, অম্বিকা ও অম্বালিকা তারা এই বিচিত্র বীর্যকেই বিবাহ করলেন। এবারে বিচিত্র বীর্যের সঙ্গে যখন বিবাহ হলো এই কাশীরাজের কন্যাদ্বয়ের সঙ্গে, তখন সে কামাসক্ত হয়ে তাদের সঙ্গে 7 বছর বিষয়ভোগ করল। করাতে তার রোগ হলো, সেই রোগ অনেক বৈদ্যাদি দেখিয়েও আর ঠিক হলো না, অন্তিমে তার মৃত্যু হল। তার অন্ত্যেষ্টিক্রিয়া করলেন এই ভীষ্মদেব স্বয়ং নিজে। তারপরে এখন কি করে কি করা যায়? বংশরক্ষার নিমিত্ত মাতা সত্যবতী তিনি ভীষ্মকে ডেকে পাঠালেন। ভীষ্ম তার নিকটে আসলে বলছেন, হে পুত্র, ধর্মনিষ্ঠ পিতার পিণ্ডদান যশ বংশরক্ষা এই সমস্ত ভার তোমার উপরেই এসে পড়েছে। দেখো আমার পুত্র দয়াত্ব মৃত্যু হলো, তারা নিঃসন্তান অবস্থাতেই তারা পরলোক গমন করেছে। তা আমি তোমাকে আদেশ দিচ্ছি যে তুমি এই বিচিত্র বীর্যের যে পত্নীদ্বয়, তুমি তাদের সঙ্গেই জীবিকা মানে জীবন কাটিয়ে চলো এবং সংসার করো। তিনি তখন তাতে রাজি হলেন না, তিনি কোনো প্রকারেই রাজি হলেন না। বলছেন, না না, আমার দ্বারা এ কোনো প্রকারেই সম্ভব নয়। শুধু মাতা সত্যবতী নয়, আত্মীয় স্বজনবৃন্দ এই কথা বলাতেও তিনি রাজি হলেন না। তখন দেবব্রত সেই সর্বসমক্ষে বলছেন, ভীষ্মদেব বলছে যে মাতা আপনি ঠিকই বলেছেন, কিন্তু আপনি তো জানেন না, আপনি তো জানেন যে আপনার বিবাহের সময় আমি কি প্রতিজ্ঞা করেছিলাম। অতএব সেই প্রতিজ্ঞা অনুসারে আমি আপনার কথা কি করে মেনে নিই? আমি আবার প্রতিজ্ঞা করছি যে আমি ত্রিলোকের রাজ্য ব্রহ্মপথ এবং এই দুইয়ের অধিক মোক্ষ তাও পরিত্যাগ করতে পারি, কিন্তু সত্যকে আমি ত্যাগ করতে পারবো না। আর ভূমি যদি গন্ধ পরিত্যাগ করে, এই ভূমি পৃথিবী হচ্ছে কি গন্ধবতী পৃথিবী, যা ন্যায়শাস্ত্রে বলা হয়েছে তর্ক সংগ্রহ আদি গ্রন্থে, তা সেখানে বলা হয়েছে যে গন্ধবতী পৃথিবী, এই পৃথিবীর থেকে গন্ধ উৎপন্ন হয়, তো এই পৃথিবী যদি সে তার গন্ধকে ত্যাগ করে, আর আকাশে তো শব্দ হয়, সেই আকাশ যদি শব্দ ত্যাগ করে, চন্দ্র শীতল, সেই চন্দ্রও যদি তার শীতলতা ত্যাগ করে, ইন্দ্র তার বল বিক্রম যদি ত্যাগ করতে পারেন, এমনকি স্বয়ং ধর্মরাজও তার ধর্ম ত্যাগ করতে পারেন, কিন্তু আমি আমার সত্য প্রতিজ্ঞা কদাপি ত্যাগ করতে পারবো না, বা আমি তা চিন্তাও করতে পারবো না। অতএব ভীষ্মের ভীষণ প্রতিজ্ঞার পুনরাবৃত্তি শুনে মাতা সত্যবতী তখন তার সঙ্গে পরামর্শ করে ব্যাসদেবকে আমন্ত্রণ জানাল। ব্যাসদেব আসলেন, উৎকট তপস্যা করছিলেন, সেই তপস্যা ছেড়ে তিনি মাতৃ আজ্ঞা পালনার্থে সেই হস্তিনাপুরে আসলেন। এবারে হস্তিনাপুরে এসে তিনি সমস্ত বৃত্তান্ত অবগত হলেন। এবার উৎকট তপস্যা করলে কি হয়, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, 24 ঘন্টায় সেই তপস্যায় রত থাকায় তার কৃষক কায় হয়ে গেল হয়ে গিয়েছিল। আর সে তো এমনিই কালো ছিল, তার মধ্যে কৃষক কায় হয়ে গেছে, আর চক্ষুগুলো লাল টকবক টকবক করছে অশুদ্ধের মতন। ব্যাসদেব নিজেই বলছেন যে হে মাত, ঠিক আছে, আপনি তো চাইছেন যে আমি সেই বিচিত্র বীর্য যে অপুত্রক অবস্থায় পরলোক গমন করেছে তাদের, মানে তার পত্নীদ্বয়ের গর্ভে সন্তান উৎপন্ন করি, কিন্তু আমার এই বেশ, আমার এই চেহারা দেখলেই তারা ভয় পাবে, তাতে তাদের অমঙ্গল হবে, তা আমি কিছুদিন সুস্থ হয়ে আসি। বলছেন না না, এ তো গোপনে হবে এই কার্য, এ তো কেউ জানতে পারবে না। বিচিত্রবীর্য মারা গিয়েছে, অতএব এখনই এখনই তারা যদি গর্ব ধারণ করে তাহলে আর লোক নিন্দা তেমন থাকবে না, অতএব তুমি যা করার পুত্র এখনই করো। এবারে তিনি মায়ের কথা অনুযায়ী তাই করলেন, মাতা তো তা শুনতে চাইলেন না। তিনি ব্যাসদেবের, ব্যাসদেব কী করলেন, অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র ও অম্বালিকার গর্ভে পাণ্ডুর গর্ভ সঞ্চার করলেন, আর নিজ নিজ মাতার দোষে ধৃতরাষ্ট্র অন্ধ ও পাণ্ডু হরিদবর্ণ হয়ে জন্মগ্রহণ করলেন। তখন মাতা বললেন না আরেকটি সুন্দর পুত্রের প্রয়োজন ছিল, সে সময় অম্বালিকা অম্বিকার প্রেরণায় এক দাসীকে প্রেরণ করলেন, এবারে সেই দাসীর গর্ভে বিদুর জন্মগ্রহণ করলেন, আর মহাত্মা মাণ্ডব্যের অভিশাপে ধর্মরাজ বিদুর রূপে মর্তে অবতীর্ণ হলেন। জনমেজয় মহারাজ বলছেন যে হে ভগবান, ঋষিকে বলছেন, বৈশম্পায়ন ঋষিকে, সেই ধর্মরাজ এমন কি কর্ম করেছিল যে সে শূদ্র গর্ভজাত হয়ে এই পৃথিবীতে এসে বিদুর রূপে অবতীর্ণ হলেন, আমি একটু সেই বিষয়টা জানতে চাই। বলছেন তুমি অতি উত্তম প্রশ্ন করেছো, দেখো একবার এক ঋষি, মানে মাণ্ডব্য ঋষি, তিনি এক উপবনের মধ্যে একটি পর্ণ কুঁড়ে ঘর নির্মাণ করে তার সম্মুখে উৎকট তপস্যা আরম্ভ করলেন, ভয়ঙ্কর তপস্যা, অনাহারে অনিদ্রায় থেকে তিনি তপস্যা করতেন, বিশাল প্রভাব, সাধারণ ব্যক্তির মতো তিনি ছিলেন না। তা তিনি তপস্যায় রত হয়েছেন বহুদিন হয়ে গেছে, অকস্মাৎ দৈবক্রমে দেখা গেল কি সেখানে কিছু ডাকাতের দল তারা ধন সম্পত্তি স্বর্ণাদি লুণ্ঠন করে সেই পথ দিয়ে চলে যাচ্ছিলেন, আর কিছু সিপাহী, এক রাজার কিছু সিপাহী তারা তার পেছনে তাড়া করল। এবারে সিপাহী যখন সেই ডাকাত দলেদের কাছাকাছি যখন গিয়েছেন, তখন তারা সেই মাণ্ডব্য ঋষির যে আশ্রম, সেই আশ্রমের দেখতে পেয়ে সেই যে লুণ্ঠন করা মোহর এবং স্বর্ণাদি অলঙ্কার আদি যা কিছু ছিল সেই তার টোপলাটা নিয়ে বেশ বড় এক বস্তা সোনা দ্বারা তা নিয়ে মাণ্ডব্য ঋষির ওই পর্ণ কুঁড়ে ঘরের মধ্যে লুকিয়ে তারা পালিয়ে গেল। সিপাহীরা দেখতে পেল আর সেই ডাকাত দলেদের বলছে যে কে হে তোমরা, কে তোমরা? তা বলছেন মহারাজ আমরা না, আমরা মানে পথিক, আমরা মানে পথিক মানে তীর্থযাত্রা করতে করতে সমস্ত দেশ ভ্রমণ করি, আমাদের তো কিছু অর্থের প্রয়োজন হয়, তা সেই অর্থগুলো নেওয়ার জন্য মানে কিছু ডাকাত তারা পুলিশের মানে সিপাহীর রূপ ধরে আমাদের তাড়া করেছে, কথাটাকে চোর তো কথা ঘুরিয়ে বল। ঋষি বললেন ঠিক আছে, তোমরা না এক কাজ করো, ওই সোনা দানা যা আছে আমার ঘরে লুকিয়ে রাখো, আর তোমরা একটু লুকিয়ে থাকো আশেপাশে। তারপরে ওই মানে ডাকাত বেশি যে সিপাহী তারা দেখে চলে গেলে তোমরা তোমাদের সম্পত্তি নিয়ে আবার তীর্থ ভ্রমণ করো। ডাকাতরা চালাকি করল, করার পরে এবার সেই সমস্ত রাজার যে প্রকৃত সিপাহী তারা দেখলো সেই ডাকাতের দল চার পাঁচজন স্বজন ঋষির কানে কানে কি বলল, আর ঋষি ইশারা করল ভেতরে রেখে দাও। এবারে অর্থটা কি হলো, সিপাহীরা মনে করলো তাহলে ডাকাতদের সর্দার এই সাধু, কারণ সে তাদের সঙ্গে কথাও বলল, আবার আঙুল দিয়ে দেখিয়ে দিল, আর তারা ঘরের মধ্যে গিয়ে সেই স্বর্ণের বস্তাটা রেখে চলে গেল। এবারে তো ডাকাতের দল তো তারা পালিয়ে গেল। এবারে সাধু, সে তো বড় লম্বা চড়া সাধু, বড় বড় দাড়ি, বড় বড় চুল, বলছেন, ওহো দেখতে পাচ্ছি এখানে বসে খুব মালা টিপছ, আর চোখ আকাশের দিকে করে প্রভুর চিন্তা দেখাচ্ছ, আর তুমি হচ্ছ ডাকাতের সর্দার। সে বলছে, না না আমি ডাকাত নই। বলছেন, আরে ডাকাত নই মহাশয়, চলুন, সে হবে, রাজা যা বিচার করবে তাই হবে। এবার সাধুকে শৃঙ্খল আবদ্ধ করে নিয়ে গেলেন, ডাকাতের সর্দার কিনা, তাই শৃঙ্খলে আবদ্ধ করে তিনি সমস্ত সিপাহীরা ধরে নিয়ে চলে গেলেন রাজধানীতে। দু চার দিন তো আটকে রাখলেন, তারপরে তাদের যখন পেশ করা হবে তখনই তো সব বিচার হবে। কয়েকদিন তো মাণ্ডব্য ঋষি সেই কারাগারে থাকলেন। তারপরে সিপাহীরা বললেন, সেই ডাকাতের সর্দারকে আমরা ধরেছি। রাজা বলল, ঠিক আছে নিয়ে এস, আজ বিচার হবে। এবারে বিচার যখন হবে তখন সাধুকে আনা হলো। রাজা তো একেবারে ক্রোধিত হলেন। রাজাও ভালো, রাজাও খারাপ নয়, রাজাও ধার্মিক রাজা, কিন্তু বিচারে যা হবে সেটাই তো হবে। রাজা জিজ্ঞাসা করছেন যে আজ মানে কেমন ভয়ঙ্কর সময় এসেছে যে আপনি দাড়ি লম্বা করে চুল বড় করে খানিকটা তিলক লাগিয়ে সাধুর বেশে আপনি ডাকাতের সর্দার হয়ে বসে আছেন। ছি ছি ছি, আপনার তো মরে যাওয়া উচিত। বলছেন, হে রাজন, আমি চোর নই বা ডাকাত নই। তো বলছেন, আপনি এখনো মানে পুষ্টিকরণ করতে চাইছেন যে আপনি চোর ডাকাত কিছু নন? আরে আপনি সেই লুণ্ঠনকারী ব্যক্তিদের কানে কানে কি কথা বললেন? আপনি অঙ্গুরি ইশারা করে আপনার কুঠি দেখিয়ে দিলেন, তারা সেই স্বর্ণের বস্তা আপনার কুটিরে মধ্যে রেখে যায়, আমার সিপাহীরা গিয়ে আপনাকে সেই মালের সঙ্গে ধরে। আপনি এখনো আপনার সেই যে আপনি যে চোর নন বা ডাকাত নয় তা আপনি প্রতিপাদন করতে চাইছেন? এটা কোনো যুক্তিসঙ্গত কথা? আপনার শাস্তি হবে মানে মৃত্যুদণ্ড। তখনকার দিনের মৃত্যুদণ্ড ছিল কি, যে শুলে চড়ান। সিপাহীদের বললেন যে এই ভণ্ড সাধুকে তোমরা তিন রাস্তার মোড়ে সেখানে শুলে চড়িয়ে দাও। তিন রাস্তার মাঝে তাকে শুলে চড়ানো হলো। এবারে শুল বলতে কি, সে বিশাল এক লৌহ পিণ্ড তার মধ্যে বসিয়ে দেওয়া হয়, সেই গুর্জের দ্বারের মধ্যে সেই অস্ত্রটি যা লৌহ লৌহের তৈরি অনেক ধার, সেটা ধীরে 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 গুর্জর দাঁত থেকে একেবারে মস্তক ভেদ করে যায়, তাতে তার মৃত্যু হয়। সেটা হতে বেশিক্ষণ লাগে না, কিন্তু দেখা গেল কয়েকদিন কয়েকদিন ধরে সেই ঋষি সেখানেই বসে আছে, শুলে তাকে মারতে পারল না। সকলেই নাম জানেন মাণ্ডব্য ঋষির, কিন্তু ইনি যে মাণ্ডব্য ঋষি তা কেউ জানেন না। একবার অরণ্যবাসী কিছু মহাত্মাগণ এসে সেই শুলে চড়া সে অবস্থায় তাকে দণ্ডবাদ প্রণাম করছে, আর সে তিন রাস্তার মোড়ে সেখানে বহু বহু লোক গমনাগমন করেন কিনা, প্রজারাও রয়েছে, রাজার মন্ত্রীরাও সেই পথ দিয়ে যাচ্ছে। তারা দেখছে যাকে রাজা চোর বলে ডাকাতের সর্দার বলে তাকে শুলে চড়িয়েছে, আর তাকে সমস্ত তেজস্বী মহাত্মাগণ এসে সাষ্টাঙ্গে দণ্ডবাদ প্রণাম করছেন, কি ব্যাপার? সকলে জানতে পারল না ইনি মাণ্ডব্য ঋষি। মাণ্ডব্য ঋষির তখন বিশাল প্রভাব, সকলেই নাম জানেন, কিন্তু আমাদের মতো তো আর ঘুরে বেড়ান না, অতএব সকলে চিনেন না, নামই জানেন। রাজার কাছে খবর গেল যে মহারাজ, আপনি যে ব্যক্তিকে ডাকাত বলে শুলে চড়িয়েছেন শোনা যাচ্ছে যে তিনি মাণ্ডব্য ঋষি। রাজা রাজসভা পরিত্যাগ করে তিনি পাদুকাও গ্রহণ করার সময় পেলেন না। মাণ্ডব্য ঋষির কথা শুনে তিনি অতি দ্রুত গতিতে পদযাত্রা করে সেখানে এসে তিনি হাত জোড় করে বলছেন, হে মহাত্মন, আপনি আমার মনে হয় যে সকলে যা বলছে আপনি মাণ্ডব্য ঋষি। আজ প্রায় এক সপ্তাহ অতিবাহিত হতে চলল, যার একদিন কি কয়েক ঘন্টার মধ্যে তার মৃত্যু হয়, কিন্তু আপনি এখনো শুলের উপরে বসে আছেন, আপনার কিছু হয়নি। আপনি মাণ্ডব্য ঋষি, আপনি এবার বলুন, আপনি মাণ্ডব্য ঋষি তো? তিনি ইশারা করছেন, বলছেন, হে মহাত্মন, আমার অপরাধ হয়েছে, আমার অন্যায় হয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। তিনি সাষ্টাঙ্গে ঋষির চরণে পড়ে গেলেন, তাকে শূল থেকে নামিয়ে দিলেন। এবারে মাণ্ডব্য ঋষি বলছেন, হে রাজন, এতে তোমার বিন্দুমাত্র দোষ নেই গো। তুমি যে অযথা কারণে নিজেকে হীন, নিজেকে ছোট মনে করছো, কিন্তু তোমার বিন্দুমাত্র দোষ নেই। কারণ তুমি যদি মাণ্ডব্য ঋষি হতে আর আমি যদি রাজা হতাম, তা আমিও তোমাকে এই একই শাস্তি দিতাম। কারণ আমার সম্মুখে যা হয়েছে দেখো, সেই সমস্ত ডাকাতেরা আমার সঙ্গে কপটতা করে, কিন্তু সে তো সব ইশারায় হয়েছে। তা তোমার সৈনিকগণ যেমন তোমাকে বলেছে সেই সত্য কথা, সেই হিসাবে তুমি তো আমার শাস্তি যথাযথ বিধান করেছ। তুমি যদি আমার শাস্তি যথাযথ বিধান না করতে, তাহলে আমিই তোমাকে অভিসম্পাদ প্রদান করতাম। তুমি তো ধর্মই করেছো গো, তোমার কোনো দোষ নেই, তুমি যাও। ঋষির সাংঘাতিক প্রভাব সেই মুহূর্তের মধ্যে তিনি জমালয়ে গেলেন ধর্মরাজের কাছে। ধর্মরাজকে গিয়ে বলছেন যে হে ধর্মরাজ, ধর্মরাজই তো শাস্তি বিধান করেন কি না? হে ধর্মরাজ, আমি বাল্যকাল থেকেই প্রভুর ধ্যানে নিমগ্ন থাকি, এই সংসারে লিপ্ত হইনি। তা আমার কি অপরাধের কারণে আমাকে এই শূলে চড়তে হলো? এ তো তোমারই লেখা, তা তুমি আমাকে বলো আমাকে কি কারণে শূলে চড়তে হলো। ধর্মরাজ বলছেন যে হে ঋষে, আপনার এ জীবনে কোনো প্রকারের কোনো অপরাধ নেই, কিন্তু আপনি বাল্যাবস্থায় একটি মহাপাপ করেছেন, সেই কারণেই আপনার শূলে চড়তে হয়েছে। বলছেন কি পাপ করেছি? আমি তো জ্ঞান তো কোনো পাপ করিনি। বলছেন না, তোমার বয়স যখন প্রায় 4 বছরের কাছাকাছি, তখন তুমি একটি ফড়িংকে ধরে খেজুর গাছের কাঁটা তার গুর্জের দ্বারে ঢুকিয়ে দিয়েছি, সেই কারণেই তোমাকে শূলে চড়তে হয়েছে। ঋষি মাণ্ডব্য বলছেন, যে ওহো, এ তো আপনি শাস্ত্র বিরুদ্ধ আচরণ করেছেন, যতক্ষণ পর্যন্ত সে 12 বছর বয়স না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যদি সে বালক কোনো পাপ কার্য করে, তাকে ধরা যাবে না, মানা যাবে না, সেটাকে পাপ বলে মানা যাবে না। আর আমি 4 বছর বয়সে হয়তো অজ্ঞানতার কারণে এমন করেছি, তা সেই জন্য তুমি তো শাস্ত্র বিরুদ্ধ আচরণ করেছো, তাই আমিও তোমাকে অভিসম্পাদ প্রদান করছি যে তুমি ওই শাস্ত্র বিরুদ্ধ আচরণ করার জন্য তুমি আমাকে যে দণ্ড দিয়েছো, তার পরিবর্তে তুমি এই মরতে গিয়ে তুমি শূদ্রের গর্ভ থেকে জন্ম নিয়ে 100 বছর পর্যন্ত তোমাকে সেই পাপ শরীর ত্যাগ করতে হবে, 100 বছর পর্যন্ত তোমাকে এই মর্তে থাকতে হবে, এবং এই মর্তের দুঃখ জ্বালা যন্ত্রণা তৎসমুদায় তুমি স্বচক্ষে দেখবে, যাও, তুমি আমার কর্তৃক অভিসম্পাদিত হয়েছ। হে জনমেজয়, এই তোমাদের বংশের যে বিদুর মহোদয়, তিনি সাক্ষাৎ ধর্ম, তিনি মাণ্ডব্য ঋষির অভিশাপেই তিনি দাসী পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। এবারে তিনি ধৃতরাষ্ট্রের বিবাহ এবং পাণ্ডুর দিগ্বিজয় আদির কথা বর্ণনা করবেন। আমরাও সেই ধৃতরাষ্ট্রের বিবাহ এবং পাণ্ডুর দিগ্বিজয় আদির অতি সুন্দর সুন্দর উপাখ্যান চরিত্র আমরা শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন শ্রবণ করব। অদ্যকার দিনের পাঠের বিরামস্থান এ স্থানেই দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারী লাল ভগবান কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসে কি জয়, শ্রী শ্রী সুখদেব গোস্বামী পা।